বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا
তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 27 নভেম্বর, 12 অগ্রহায়ণ এবং ফার্সি 6 আজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/parstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইউক্রেনে আমেরিকার জীবাণু অস্ত্র কর্মসূচির অব্যাহত বিস্তারের বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনের যে প্রস্তাব প্রস্তুত করেছে তার প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক অনুষ্ঠান নারী মানব ফুল। পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নিড। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমেরিকা ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে তাদের কবরস্থান রচনা করা হবে, হুঁশিয়ারি দিলেন ইরানের জেনারেল সালামি। ইয়েমেনের 5,000-এরও বেশি কিডনি রোগের জীবন বাঁচাতে হস্তক্ষেপ করুন, জাতিসংঘের প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহ্বান। বাংলাদেশে সরকারি নির্দেশ অমান্য করে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করলে বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। এবং ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল মুসলমানদের বদনাম করেছেন বলে অভিযোগ করলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি শত্রুদের যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্ররা মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধক্ষেত্রকে তাদের কবরস্থানে পরিণত করা হবে। জেনারেল সালামি বলেন, শত্রুরা বিভেদের বীজ বপন করে এবং ইরানের অভ্যন্তরে দাঙ্গার উস্কানি দিচ্ছে এবং এসবের মাধ্যমে ইসলামী সরকার ব্যবস্থার ক্ষতি করতে চায় তারা, কিন্তু তাদের এই ষড়যন্ত্রকে চূড়ান্তভাবে ব্যর্থ করে দেয়া হবে। জেনারেল সালামি আরও বলেন, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং সৌদি আরব তাদের প্রচার যন্ত্র ব্যবহার করে যে কোনোভাবে হোক ইরানের ভেতরে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে দেশের জনগণ সম্পূর্ণ সচেতন রয়েছে। শত্রুরা নানামুখী স্বপ্নের মধ্যে আছে, কিন্তু তারা জানে না যে ইরান এবং ইসলামী সরকার অনেক শক্তিশালী। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আল কুদস জেরুজালেম শহরে চলতি সপ্তাহে একটি বাস স্টেশনে যে জোড়া বোমা হামলা হয়েছিল তাতে আহত আরও এক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি মারা গেছে। শনিবার ইসরায়েলের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের দিন ওই ব্যক্তি মারাত্মক আহত হয়েছিল। গত বুধবার জেরুজালেম শহরের পশ্চিম প্রান্তে এই বিস্ফোরণ ঘটে এবং সেদিন এক ইসরায়েলি নিহত হয়। ইসরায়েলের স্বাস্থ্য বিভাগের হিসাব মতে বিস্ফোরণ দুটিতে অন্তত ১৩ জন ইসরায়েলি আহত হয়েছিল। ২০১৬ সালের পর এই প্রথম ইসরায়েলের ভেতরে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং জিহাদ আন্দোলন এই হামলাকে ইসরায়েলের হত্যাযজ্ঞ ও দমন পীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাভাবিক জবাব বলে উল্লেখ করেছে। এছাড়া লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই হামলার প্রশংসা করেছে। ইয়েমেনের ৫,০০০এরও বেশি কিডনি রোগীর জীবন বাঁচাতে হস্তক্ষেপ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সৌদি নেতৃত্বাধীন অবরোধের কারণে সরবরাহ বন্ধ থাকায় সেদেশের স্বাস্থ্যখাতে জরুরি ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের ভয়াবহ স্বল্পতা দেখা দিয়েছে। ওই মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, কিডনি রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সামগ্রী আমদানি করতে বাধা দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ডায়ালিসিস করার সামগ্রীর স্বল্পতার কারণে হাজার হাজার কিডনি রোগীর জীবন তাৎক্ষণিক হুমকির মুখে পড়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইয়েমেনি রোগীদের জীবন বাঁচানোর ক্ষেত্রে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকারি নির্দেশ অমান্য করে ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করলে বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তাব করা হয়েছে, তারা যদি তা না করে এবং তারা যদি নয়াপল্টনে সমাবেশ করে তাহলে সরকার বসে থাকবে না। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, সরকারের নির্দেশ অমান্য করে ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করলে বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে এক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তারা যদি ঢাকা শহরের ব্যস্ততম সড়ক বন্ধ করে জনজীবনের ব্যত্যয় ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে এটি করতে চায়, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য।
অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে কোনো বাধা দেবে না সরকার, তবে নাশকতা করলে সমুচিত জবাব দেয়া হবে। রোববার সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি।
শুধুমাত্র বিএনপি একটা অজুহাত দেখাচ্ছে যে ৮ তারিখে ছাত্রলীগের সম্মেলন, কি করে তারা ১০ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবেন, সেটা ৬ তারিখে নিয়ে এসেছেন ছাত্রলীগের সম্মেলন, এখন ৬ তারিখে হবে। আমরা বাধা দিচ্ছি না, আমরা বাধা দেব না, কিন্তু আগুন নিয়ে যদি খেলতে চান, যদি লাঠি নিয়ে খেলতে চান, তার সমুচিত জবাব দেব।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশে পদ্মা ও মেঘনা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগের প্রস্তাব স্থগিত করা হয়েছে। আজ অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই দুই বিভাগ অনুমোদনের প্রস্তাব আলোচ্য সূচিতে থাকলেও তা স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পদ্মা ও মেঘনা নামে নতুন বিভাগ করার প্রস্তাব দুটি স্থগিত রাখা হয়েছে। স্থগিত হওয়ার কারণ উল্লেখ করে তিনি আরো বলেন, এটা এখন অগ্রাধিকারমূলক বিষয় নয়, কারণ এখন সারা পৃথিবীতে সংকট চলছে। এখন এক একটি বিভাগ করতে গেলে ১,০০০ কোটি টাকার বেশি খরচ হবে, তাই এটি স্থগিত করা হয়েছে। ভারতের আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সারাদেশে মুসলমানদের বদনাম করেছেন বলে অভিযোগ করেছেন মজলিশে ইত্তিহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। তিনি আজ এক বক্তব্যে কেজরিওয়ালকে উদ্দেশ্য করে বলেন, এই ব্যক্তি সারাদেশে মুসলমানদের বদনাম করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন, কেজরিওয়াল সারা দেশে মুসলমানদের বদনাম করেছেন। তিনি আজ রোববার ওই মন্তব্য করেন। ওয়াইসি কেজরিওয়ালকে নিশানা করে বলেন, এই ব্যক্তি সারা দেশে মুসলমানদের বদনাম করেছেন। দেশে যখন কোভিড শুরু হয়েছিল তখন থেকে তিনি প্রথম মুসলমানদের বদনাম করার কাজটি করেছিলেন। তাবলিগি জামাতের বদনাম করা হয়েছে। জাহাঙ্গীরপুরীতে যখন গোলযোগ হয়েছিল সেখানে বোল্ডোজার চালানো হয়েছিল। ওয়াইসি বলেন, মোদিজি টুপি পরেন না এবং কেজরিওয়াল যার সাথে দেখা করেন তাকে টুপি পরান। তিনি বলেন, বিলকিস বানু ইস্যুতে কেজরিওয়াল মুখ খোলেন না, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কিছু বলেন না। কেজরিওয়ালই কোভিডের সময় তাবলিগি জামাতকে সুপার স্প্রেডার বলেছিলেন। বিষয়টি যখন হাইকোর্টে গিয়েছিল আদালত তার মিথ্যা প্রমাণ করে দিয়েছে। বিজেপিকে নিশানা করে ওয়াইসি বলেন, বিলকিস বানুর দোষীদের কেন ছেড়ে দেওয়া হলো? যিনি বিলকিস বানুর ধর্ষকদের সংস্কারী বলেছেন তাকে টিকিট দেওয়া হয়েছে। নারদা পাটিয়ায় মুসলিম হত্যাকারী মোদির জন্য ভোট চাচ্ছে, একে ওরা উচিত শিক্ষা বলছে। 2002 সালে ভয়াবহ গুজরাট দাঙ্গার সময়ে 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে গণধর্ষণকারী 11 জন আসামিকে গত 15 আগস্ট মুক্তি দেওয়া হয়। বিলকিসের ধর্ষকরা ছাড়া পেলে জেলের বাইরে তাদের ফুল এবং মালা দিয়ে বরণ করা হয়। ভয়াবহ এই ঘটনায় সে সময় বিলকিসের 3 বছরের শিশুকন্যা সহ পরিবারের 7 জনকে তার চোখের সামনে খুন করা হয়। গণধর্ষণকারী 11 জন আসামিকে সম্প্রতি এভাবে জেল থেকে মুক্তি দেওয়ায় বিভিন্ন মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিজেপি। ওয়াইসি এই প্রথমবার গুজরাট বিধানসভা নির্বাচনে মাঠে নেমেছেন। গুজরাটে মুসলিমদের জনসংখ্যা কমপক্ষে 9%। ওয়াইসি দল এখানে 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। মৃত্যু ভয়কে পেছনে ফেলে রাজনৈতিক অঙ্গনে পুরো দমে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি মাসের গোড়ার দিকে পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার রাওয়ালপিন্ডিতে প্রথমবারের মতো জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এ প্রত্যয় জানান। ইমরান খান গতকাল বলেন, আমি নিজের জীবনের চেয়ে স্বাধীনতা নিয়ে বেশি চিন্তিত। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি দেশের জন্য লড়াই করে যাব। 2023 সালের অক্টোবরে পাকিস্তানের পরবর্তী পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে, কিন্তু ইমরান খান মনে করছেন তাকে চলতি বছরের গোড়ার দিকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং এই মুহূর্তে নির্বাচন হলে তিনি বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরবেন। এ কারণে তার নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ দল আগাম নির্বাচনের দাবিতে দেশব্যাপী লং মার্চ করে যাচ্ছে। সাবেক পাক প্রধানমন্ত্রী দ্রুত আগাম নির্বাচনের দাবি জানিয়ে বলেন, দেশের 85% মানুষ এখন নির্বাচন চায়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেছেন, ইউক্রেনের জনগণ তাদের স্লাভীয় ভাইদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অধিকার সংরক্ষণ করে, কিন্তু দেশটির ক্ষমতায় থাকা নব্য নাৎসিবাদীরা এটা চায় না বলে কিয়েভের ক্ষমতা থেকে নব্য নাৎসিবাদীদের বিতাড়ন করতে হবে। শনিবার রুশিয়া 24 চ্যানেলে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় ল্যাভরোভ বলেন, ইউক্রেনের জনগণ তাদের স্লাভীয় ভাইদের সঙ্গে সুপ্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ ও সমৃদ্ধ সম্পর্ক বজায় রাখার অধিকার ভোগ করতে চায়। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরোভ নব্য নাৎসিবাদীদের কথা বলে মূলত ইউক্রেনের সরকার পরিবর্তনের আভাস দিয়েছেন, যদিও গত সপ্তাহে মস্কো বলেছিল ইউক্রেনের সরকার পরিবর্তন করার কোনো ইচ্ছে রাশিয়ার নেই। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করতে গিয়ে পশ্চিমা বেশিরভাগ দেশে অস্ত্রের টান পড়েছে। গত কয়েক মাসে এসব দেশ অগণিত অস্ত্র দিয়েছে ইউক্রেনকে। যুদ্ধে যত অস্ত্র লাগে তা সরবরাহ করা হবে বলে পশ্চিমা নেতারা বারবার কিয়েভকে যে প্রতিশ্রুতি দিয়েছেন এখন তা রক্ষা করা সম্ভব হচ্ছে না। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে, নেটোভুক্ত 30টি দেশের মধ্যে অন্তত 20টি দেশ বর্তমানে অস্ত্র স্বল্পতায় ভুগছে বলে মার্কিন নেতৃত্বাধীন এই জোটের একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডের মতো গুটি কয়েক বড় দেশের কাছে পর্যাপ্ত অস্ত্রের মজুদ আছে। শুধুমাত্র এসব দেশই এখন ইউক্রেনকে অস্ত্রের চালান পাঠাতে পারবে। গত ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ৪,০০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৮৫০ কিলোহার্জে এবং সৌদি আরবে ২৫ মিটার ব্যান্ডে ১১,৬৮৫ কিলোহার্জে। এবার আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন জীবাণু অস্ত্র বিস্তারের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
পরমাণু, রাসায়নিক ও জীবাণু অস্ত্র প্রতিরোধ বিষয়ক রাশিয়ার বিশেষ সেনা বিভাগের প্রধান ইগোর ক্রাইলভ বলেছেন, মার্কিন সরকার জীবাণু অস্ত্র বিষয়ক সামরিক ক্ষমতার বিস্তৃতি ও জোরদার অব্যাহত রেখেছে। ইউক্রেনে আমেরিকার জীবাণু বিষয়ক তৎপরতার কারণে ওয়াশিংটনের ঘনিষ্ঠতম মিত্রদেশগুলোতেও প্রশ্ন দেখা দিয়েছে। ক্রাইলভ বলেছেন, মার্কিন সরকার দেশটির জীবাণু অস্ত্র বিষয়ক পরীক্ষাগারগুলোকে বিদেশের মাটিতে স্থানান্তর করছে, এসব কর্মসূচি বিপজ্জনক বলেই তা করছে। তিনি আরো বলেছেন, চলতি বছরের অক্টোবর মাসে বোস্টন বিশ্ববিদ্যালয়ে এমন এক ভাইরাসের বিস্তার ঘটানো হয়েছে যা করোনার কোভিড-১৯ শীর্ষক রোগের নিয়ামক বা ঘটক। মার্কিন জীবাণু অস্ত্রের কারণে বিশ্বের নিরাপত্তা যে হুমকির মুখে, রাশিয়ার এই হুঁশিয়ারিতে তা ফুটে উঠেছে। মার্কিন সরকার জীবাণু অস্ত্র বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করলেও বাস্তবে নানা ধরনের মানব বিধ্বংসী বা নিষিদ্ধ অস্ত্র তৈরি ও বিস্তারে শীর্ষ পর্যায়ে রয়েছে। রুশ জেনারেল ক্রাইলভ এ বিষয়ে বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা জন বোল্টনের তত্ত্বাবধানে দেশটির জীবাণু অস্ত্র বিস্তারের পরিকল্পনা বিষয়ক একটি সনদ তৈরি করা হয়েছে। মার্কিন সরকার বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক কর্মসূচির আড়ালে জীবাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া রাষ্ট্রগুলোতে জীবাণু অস্ত্র বিষয়ক নানা গবেষণাগার প্রতিষ্ঠা করেছে মার্কিন সরকার। বিশেষ করে ইউক্রেন সহ রাশিয়ার সঙ্গে লাগোয়া দেশগুলোতে এইসব মার্কিন গবেষণাগার সক্রিয় হওয়ায় রাশিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রসঙ্গে বলেছেন, ইউক্রেনের ভূমিকে মার্কিন জীবাণু অস্ত্র বিষয়ক পরীক্ষার ময়দান হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ইউক্রেনে এখন অস্ত্র পাম্প করা হচ্ছে। মার্কিন জীবাণু অস্ত্রের হুমকির বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বেশ কয়েকটি দেশের আহ্বানে একটি বৈঠক ডাকা হয়েছিল গত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে, কিন্তু মার্কিন সরকার এসব প্রতিবাদকে উপেক্ষা করে বিশ্বের নানা অঞ্চলের পরীক্ষাগারগুলোতে তার জীবাণু অস্ত্র বিষয়ক সক্ষমতা বাড়ানোর তৎপরতা অব্যাহত রেখেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন বা ইসি। তবে বারবার চিঠি দিয়েও এ বিষয়ে অগ্রগতির তথ্য জানায়নি আইন মন্ত্রণালয়। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। তবে বারবার চিঠি দিয়েও এ বিষয়ে অগ্রগতির তথ্য জানায়নি আইন মন্ত্রণালয়। এজন্য 15 ডিসেম্বরের মধ্যে অগ্রগতি জানাতে শেষবারের মতো চিঠি দিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসির উপসচিব মোহাম্মদ আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিটি আজ রোববার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব বরাবর পাঠানো হয়। ইসি সূত্রে জানা যায়, আরপিওর বেশ কিছু সংশোধন বা সংযোজনের প্রয়োজনীয়তা দেখা দিলে এ সংক্রান্ত খসড়া বিল প্রস্তুত করে গত 8 আগস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়। দীর্ঘ সময় পার হলেও পাঠানো বিলের বিষয়ে ইসিকে অগ্রগতি সম্পর্কে কিছুই জানানো হয়নি। ফলে শেষবারের মতো চিঠি দেওয়ার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সরকারের বিভিন্ন ব্যস্ততা থাকে, আমরা বিশ্বাস করি ব্যস্ততার কারণে হয়তো সময় করে উঠতে পারেন নাই। এখন একটা যেহেতু সময় দিয়েছে, আমরা তো অনন্তকাল ধরে একটা ম্যাটার পার্সু করতে পারবো না, এই জন্য আমরা বিষয়টা শেষ করে দিতে চাই।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার রেডিও তেহরানকে বলেন, সরকার যে নির্বাচনী ব্যবস্থার সংস্কারে আগ্রহী না, এটি তার বড় একটি প্রমাণ। একই সঙ্গে নির্বাচন কমিশনের দেওয়া প্রস্তাবগুলো বাস্তবিক এবং যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন এ স্থানীয় সরকার বিশেষজ্ঞ। নির্বাচন কমিশন তাদের নিজেদের ক্ষমতার মধ্যে থাকা বিষয়গুলোরও সঠিক বাস্তবায়ন করতে পারেনি অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে সঠিক নির্বাচন পদ্ধতি এবং প্রতিটি দলের মধ্যে যেসব সাংগঠনিক বিধি বিধান দেয়া আছে সেগুলোর বাস্তবায়ন করতে পারত।
এই যে নির্বাচনী আইনগুলো সঠিক হওয়া দরকার, তো সে ব্যাপারে তাদের তো কোনো আগ্রহ নাই, ছিল না। এই যে নির্বাচন কমিশন এখন দেখেই দেখছে তারা আন্তরিক, যেমন এই যে আরপিও নিবন্ধনের শর্ত হিসাবে কোন রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকার কথা নয়, এগুলো প্রয়োগ করে তারা দেখিয়ে দেখছে তারা আসলে আন্তরিক, তাদের আন্তরিকতাও দেখাচ্ছে।
আর সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিকের মন্তব্য, আরপিও সংশোধনের প্রস্তাবের আগে অবশ্যই এর সুবিধাভোগী মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে বিশদ সংলাপ হওয়া দরকার ছিল।
মেইন অংশীজন যারা রাজনৈতিক দলের এই ব্যাপারে মতামত নিয়ে ওইগুলি কম্পাইল করে ওর ভিত্তিতে আইনের সংশোধনের প্রস্তাব করা উচিত ছিল।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে নারী মানবফুল শীর্ষক নতুন ধারাবাহিক অনুষ্ঠান।
নারী মানব ফুল,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনের রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি নারী নিয়ে বিশ্বের দুই ধরনের প্রান্তিক বা চরমপন্থী চিন্তার ব্যাপক প্রভাব দেখা গেছে যুগে যুগে। এক শ্রেণীর মানুষ নারীকে অতি মানুষ, এমনকি খোদার আসনে সমাসীন করে উপাস্য বলে চাপিয়ে দিতে চেয়েছে। অন্য এক শ্রেণীর মানুষ নারীকে মানুষের চেয়ে নিকৃষ্ট বা পশুর সমগোত্রীয় বলে ধরে নিয়ে নারী জাতির প্রতি চরম অসম্মানজনক দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। এই দুই প্রান্তিক ধারার বিপরীতে ইসলাম নারীকে দিয়েছে ভারসাম্যপূর্ণ তথা ন্যায়নিষ্ঠ সর্বোচ্চ মর্যাদা। ইসলামে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সন্তানদের উপর মায়ের অধিকারকে পিতার অধিকারের চেয়ে অন্তত 3 গুণ বলে ইঙ্গিতে উল্লেখ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এবং আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম নারীকে সুগন্ধি ফুলের সঙ্গে তুলনা করেছেন। ইসলামপূর্ব প্রাচীন সভ্যতার অধিকারী হিসেবে বিবেচিত পারসিক বা ইরানি, রোমান, গ্রিক ও আরব জাতির মধ্যে নারী ছিল অত্যন্ত অসম্মানজনক অবস্থায়।
আজ আমরা প্রাচীন গ্রিসের নারীদের শোচনীয় অবস্থার আরও কিছু দিক তুলে ধরব। গ্রিক সভ্যতা ছিল খ্রিস্টপূর্ব 500 থেকে 800 বছর আগের। বহু দার্শনিক জন্ম নিয়েছিলেন গ্রিসে, কিন্তু সেখানকার নারীদের অবস্থা ছিল প্রদীপের নিচের অন্ধকারের মতোই অবহেলিত। অ্যাথিক্সে নারী ছিল কেনাবেচার অন্যতম পণ্য, খুব কম দামে বিক্রি করা হতো তাদের। স্থাবর সম্পত্তির মতো নারীদেরকেও বন্টন করা হতো পৈতৃক সম্পদের উত্তরাধিকারীদের মধ্যে। অবশ্য উইল বা ওয়াসিয়ত অনুযায়ী নারীকে পৈতৃক সম্পদের উত্তরাধিকারী নয় এমন কারো কাছে হস্তান্তর করা যেত। গ্রিক আইন অনুযায়ী নারীরা কেবলই ঘরের কাজ বা গৃহস্থালি কাজ, পুরুষদের সেবা ও সন্তান প্রতিপালন করবে। এসবের বাইরে জীবনের অন্য কোনো ক্ষেত্রে কোনো হস্তক্ষেপের অধিকার রাখত না গ্রিক নারীরা। এমনকি ধনী গ্রিক পরিবারগুলোতেও রান্নাবান্না, ধোঁয়া মোছা ও পানি বহনের মতো কাজে জড়িত গ্রিক দাসীরাও ঘরে থাকতে বাধ্য ছিল। চাকুরি করার বা আয় উপার্জনের কাজ ছিল তাদের জন্য নিষিদ্ধ।
এথেন্সের সমাজে নারীর ভূমিকা ও ক্ষমতা ছিল খুবই নগণ্য। মা হওয়ার আগে কেউই তাদের কোনো গুরুত্ব দিত না। সন্তান জন্ম দেওয়ার পর গ্রিক মায়েদেরকে নিয়ে যাওয়া হতো স্বামীদের কাছে। তারা যদি সন্তানকে গ্রহণ করত তাহলে এই নবজাতককে জীবিত রাখা হতো। স্পার্টা অঞ্চলে এ বিষয়ে খুব কড়াকড়ি করা হতো। এথেন্সের পুরুষরা যত খুশি স্ত্রী বা উপস্ত্রী রাখতে পারত। স্ত্রীদের তালাক নেওয়াটা ছিল স্বামী বা পুরুষের ইচ্ছার উপর নির্ভরশীল। কোনো পুরুষ যদি কোনো কারণে তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকত তাহলে একদল লোককে সাক্ষী রেখে তাকে তালাক দিত অথবা তাকে তার পরিবারের কাছে ফেরত পাঠাত এবং নারীর সঙ্গে যা যা যৌতুক হিসেবে পেয়েছিল সেসবও ফেরত দিত। তালাকের পর স্ত্রী সন্তানের ব্যাপারে সব অধিকার থেকে বঞ্চিত হতো। এক্ষেত্রে সন্তানদের মালিক হতো পিতা। স্ত্রী নিজেই যদি তালাক পেতে আগ্রহী হতো সেক্ষেত্রে তাকে একজন রাজনৈতিক তথা সরকারি কর্মকর্তার সুদৃষ্টি অর্জন করতে হতো।
এথিক্সের নারীরা মালিকানার অধিকারী ছিল না, সামাজিক ও রাজনৈতিক অধিকারও তাদের ছিল না। সেখানকার নারীরা সব ক্ষেত্রেই ছিল পুরুষের নিয়ন্ত্রণাধীন। এথিক্সে পুরুষরা নারীকে বিয়ে করার পর তার সব সম্পদেরও মালিক হয়ে যেত। ওই নারীকে তালাক দেয়া হলে তার সম্পদের মালিকানা চলে আসত বাবা অথবা সবচেয়ে কাছের কোনো পুরুষ আত্মীয়ের কাছে। যেসব নারীর ভাই থাকত সেসব নারী বাবার সম্পত্তি হতে কিছুই পেত না। আর যদি কোনো নারীর কোনো ভাই না থাকত তাহলে তার পৈতৃক সম্পত্তির মালিক হতো স্বামী বা যৌতুকের মতোই নিয়ে নেওয়া হতো। স্বামীর ঘর থেকে সেসব সম্পদের কিছুই নিজের ইচ্ছায় ভোগ করার বা বিক্রির অধিকার ছিল না নারীর। এথিক্সের সমাজ ছিল কৃষিভিত্তিক। এই সমাজের প্রত্যেক সদস্যই নির্দিষ্ট সম্পদের অধিকারী ছিল, কিন্তু নারীরা জমি বা কৃষিক্ষেত্রের মালিক হতে পারত না। মেয়ে সন্তানরা পরিবারের বা স্বামীর সম্পদ হিসেবে বিবেচিত হতো।
এথেন্সের নারীরা সামাজিক কোনো বিষয়ে মতামত দেওয়ার অধিকার রাখত না। সমাজ পরিচালনায়ও তাদের কোনো অধিকার ছিল না। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার দর্শক হওয়ার অধিকারও তাদের ছিল না, কারণ এ প্রতিযোগিতায় পুরুষরা নগ্ন হয়ে অংশ নিত। অবশ্য এথেন্সের বিবাহিত নারীরা ধর্মীয় উৎসব এবং শোক অনুষ্ঠানে অংশ নিতে পারত। থেসমোফোরিয়া নামক এক ধর্মীয় উৎসবে পুরুষদের অংশগ্রহণ ছিল নিষিদ্ধ। এই অনুষ্ঠানে নারীরা খোদা বা দেবতাগুলোর উদ্দেশ্যে নানা উপহার বা কুরবানির আয়োজন করত। এথেন্সের ধর্মীয় জীবনে নারীদের ভূমিকাই ছিল প্রধান। পুরুষদের দাফন বা শেষকৃত্য অনুষ্ঠানেরও আয়োজক হত এথেন্সের নারীরা। এসব অনুষ্ঠানে নারীরা মদ ছিটিয়ে দিত। দাফনের যাত্রা অনুষ্ঠান বা শোকযাত্রা অনুষ্ঠানে নারীরা পুরুষদের আগে থাকত। এটাই একমাত্র অনুষ্ঠান যেখানে নারীরা পুরুষের আগে থাকার অধিকার পেত।
অ্যাথেন্সের পুরুষদের দৃষ্টিতে স্ত্রী রাখার একমাত্র লাভজনক দিক হল তারা পুত্র সন্তান জন্ম দেয়। তারা পুরুষ সন্তান জন্ম দিলে জৈতুন পাতার তৈরি মুকুট ঘরের কাছে রাখা হতো ও তা নিয়ে গৌরব করা হতো। কিন্তু কন্যা সন্তানের জন্ম হলে তাদের মন খারাপ হয়ে পড়ত ও কন্যার পিতা নিজেকে জনগণের কাছ থেকে আড়াল করে রাখতেন। প্রাচীন গ্রীসে কন্যা সন্তানকে বোঝা বলে মনে করা হতো। অন্যদিকে পুত্র সন্তান ক্ষমতা ও যোদ্ধার প্রতীক হিসেবে হতো মহাসমাদরে সমাদৃত। সিমোনিডস নামের একজন অ্যাথেন্সবাসী লেখক নারীদেরকে তাদের আকৃতি বিশিষ্ট পশু ও অশান্তির উৎস বলে উল্লেখ করেছিলেন। তার মতে নারীরা যৌন প্রবৃত্তিকে দমিয়ে রাখতে পারে না এবং তাদের এই প্রবৃত্তি সীমিত থাকা উচিত ছিল তাদের স্বার্থেই। এই লেখক মনে করতেন নারীরা পুরুষের যৌন শক্তি ও শারীরিক শক্তি এবং সম্পদকে ব্যবহার করে বলে তারা সব কলুষতার উৎস, কিন্তু তাদেরকে ছাড়াও সমাজ টিকবে না। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের নাট্যকার ও লেখক ইউরিপিডিস তার মিডা নামের বইয়ে লিখেছেন, শিশুকে যদি নারী ছাড়া জন্ম দেওয়া সম্ভব হতো তাহলে নারীবিহীন মানব সমাজ সব দুর্ভাগ্য থেকে মুক্তি পেত।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। আশা করছি তখনও সঙ্গ দিতে ভুলবেন না।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 27 নভেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, এই অমানবিকতা ও নিষ্ঠুরতার শেষ কোথায়? ইত্তেফাক যুগান্তর লিখেছে, পদ্মা ও মেঘনা বিভাগ হচ্ছে না। প্রথম আলোর শিরোনাম, পাবনার গ্রেপ্তার 12 জন সহ 37 কৃষকের জামিন। কাদের সঙ্গে সংলাপ? গ্রেনেড হামলাকারীদের সঙ্গে, বললেন শেখ হাসিনা কালের কণ্ঠ। বিএনপির সরকার পতনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে, ওবায়দুল কাদেরের দাবি মানব জমিন। বিএনপির সঙ্গে জোটের প্রশ্নই আসে না, বললেন রওশন বাংলাদেশ প্রতিদিন। কলকাতার শিরোনাম, মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুমকি, সৌজন্য সাক্ষাতের পরে ভোল বদল শুভেন্দুর, সংবাদ প্রতিদিন। যোগাসন পরিমিত আহার দীর্ঘ জীবনের রহস্য, বললেন 126 বছরের স্বামী শিবানন্দ। আজকাল কেন্দ্রের হিন্দি আগ্রাসন মানবেন না কিছুতেই, মাতৃভাষার জন্য মৃত্যুবরণ 85 বছরের বৃদ্ধের, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বড় ঋণ খেলাপি রেখে চুনোপুঁটি ধরায় ব্যস্ত দুদক হাইকোর্ট। দৈনিক মানব জমিন পত্রিকার এ শিরোনামকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে বা যে মন্তব্য করেছে, আমি ব্যক্তিগতভাবে সেই মন্তব্যের সঙ্গে একেবারেই একমত। এখন প্রশ্ন হচ্ছে যে দুদকের এই ক্ষমতা আছে কিনা যে বড় বড় ঋণ খেলাপিদেরকে ধরবে চুনোপুটি বাদ দিয়ে। একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের দেশে যে সমস্ত স্বায়ত্তশাসিত বা স্বাধীন প্রতিষ্ঠান নামে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারের কাঠামো রয়েছে, সেগুলো আসলে কতটা স্বায়ত্তশাসিতভাবে, কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সেটি বিরাট প্রশ্ন। যেমন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন আছে, তেমনি দুর্নীতি দমন কমিশন নিয়ে প্রশ্ন আছে, তেমনি অনেক কিছু নিয়েই প্রশ্ন রয়েছে। তো সেক্ষেত্রে দুদকের পক্ষে এই ঋণ খেলাপিদেরকে ধরা সম্ভব কিনা সেটাই একটা বড় প্রশ্ন। হ্যাঁ, দুদক যদি সত্যিকার অর্থেই মেরুদণ্ড শক্ত করে কাজে নামতে পারে, করতে পারে, তাহলে সেটা সম্ভব ছিল। এটা মোটামুটিভাবে অনেকের কাছেই ওপেন সিক্রেট যে প্রতিটি প্রতিষ্ঠানের উপরেই সরকারের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। এই যে ঋণ খেলাপি, এরা কিন্তু সমাজে অনেক বেশি প্রভাবশালী, সরকার এবং রাজনৈতিক দলগুলোর উপর এদের প্রভাব অনেক বেশি। এমনকি ক্ষেত্র বিশেষে বলা হয়ে থাকে এরাই সরকার এবং রাজনৈতিক দলগুলোর চালিকা শক্তি। এই জায়গা থেকে সরকার এদেরকে উপেক্ষা করে বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সামনে আগানো সরকারের পক্ষে খুব কঠিন ব্যাপার, এটাও বাস্তবতা। সেক্ষেত্রে অনেক কিছু চাইলেই করা যায় না, দুদক অনেক কিছু চাইলেই করতে পারবে না।
দেশে নৈরাজ্য সৃষ্টিকারীরা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাতের পুতুল, একথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একেবারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি এমন একজন ব্যক্তি যার বক্তব্য সম্পর্কে পর্যবেক্ষণ করা আমাদের মতো লোকের জন্য একটু কঠিন। ইরানের সর্বোচ্চ নেতা, তিনি যেমন অনেক বড় মাপের উঁচু দরের আলেম, তেমনি সমসাময়িক আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে সুগভীর জ্ঞানের অধিকারী। তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন, স্পিকারও ছিলেন সম্ভবত, এরপরে সেই 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে কাজ করছেন। এছাড়া বিপ্লবের আগে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই সমস্ত বিষয় যদি আমরা একত্র করি, এক জায়গায় আনি, তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ার, তার জ্ঞানের গভীরতা, তার পাণ্ডিত্য, এগুলো মাপজব করার মুশকিল। তো তিনি যখন সমাজ সম্পর্কে, তার দেশের ভেতরের অবস্থা সম্পর্কে কোনো বক্তব্য দেন, সেই বক্তব্যকে আলাদা করে আর বিশ্লেষণ করার প্রয়োজন হয় না। তবুও বলবো, সর্বোচ্চ নেতা যে বক্তব্য দিয়েছেন তা শতভাগ সত্য।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুমকি, সৌজন্য সাক্ষাতের পরে ভোল বদল শোভেন্দুর। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে বিস্ফোরক শোভেন্দু, হুঁশিয়ারি মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার। রাজ্যে সিএএ কার্যকর করা নিয়েও মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাল বিরোধী দলনেতা। তৃণমূলকে হারাতে হতেই পারে কৌশলী রাম বাম জোট, পঞ্চায়েতের প্রচারে দাবি মিঠুন চক্রবর্তীর। বিজেপির একা লড়ার ক্ষমতা নেই, মিঠুন সওয়ালের পাল্টা খোঁচা কোনালের। দল বদল নিয়ে খোদ মমতাকে কটাক্ষ মিঠুনের, পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস। তোপ দেগে অভিনেতার গ্রেপ্তারি চাইলেন কুণাল ঘোষ। হিন্দি আগ্রাসন মানবেন না কিছুতেই, মাতৃভাষার জন্য মৃত্যুবরণ 85 বছরের বৃদ্ধের। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে প্রায়শই ওঠে। তারই প্রতিবাদে এবার চূড়ান্ত পদক্ষেপ নিলেন এক বৃদ্ধ। আগ্রাসনের প্রতিবাদে গায়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন তিনি। নিজের মৃত্যুর মধ্য দিয়েই আগ্রাসন বিরোধী চূড়ান্ত বার্তা দিলেন ওই বৃদ্ধ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীড়।
সুখের নীড়,
ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই ধারাবাহিকের 37তম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আসমানি দিন ইসলাম পরিপূর্ণ ও আদর্শ ধর্ম হিসেবে, পরিবার ব্যবস্থার আদর্শ হিসেবে, আদর্শ মহামানব ও মহামানবীদের দাম্পত্য জীবনের দৃষ্টান্ত তুলে ধরেছে। মানুষ যত বেশি তাদের অনুসারী হবে, ততই তাদের সংসার ও পারিবারিক জীবন উন্নত এবং সুখময় হবে। পবিত্র কোরআনের দৃষ্টিতে উন্নত পরিবার গঠনের যোগ্যতা অর্জনের জন্য দরকার মহতি নানা গুণ ও নৈতিকতার অধিকারী হওয়া। ফলে এ ধরনের পরিবারের সন্তানরা হবে আদর্শ ও ন্যায় নিষ্ঠ ইসলামী সমাজ গঠনের যোগ্যতার অধিকারী।
পবিত্র কোরআনে চার ধরনের পরিবারের কথা উল্লেখ করা হয়েছে। একই ধরনের মহৎ চিন্তা ও স্বভাবের অধিকারী স্বামী ও স্ত্রী, তারা উভয়ই সৎকর্মশীল এবং সৎ কাজে পরস্পরের সহযোগী। যেমন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত খাদিজা সালামুল্লাহি আলাইহা, কিংবা হজরত আলী ও ফাতেমা সালামুল্লাহি আলাইহা। দ্বিতীয়ত, স্বামী ও স্ত্রী উভয়ই মন্দ চিন্তাধারা ও স্বভাবের অধিকারী। এরা মন্দ কাজে একে অপরের সহযোগী, যেমন আবু লাহাব ও তার স্ত্রী। তৃতীয়ত, এমন পরিবার যে পরিবারে স্বামী ভালো হলেও স্ত্রীরা মন্দ প্রকৃতির, যেমন হজরত লুত ও নূহ নবীর স্ত্রীরা। চতুর্থত, এমন পরিবার যে পরিবারের স্ত্রীরা ভালো কিন্তু স্বামীরা মন্দ ও নিকৃষ্ট স্বভাবের অধিকারী বা জালিম ও ক্ষুদাদ্রোহী প্রকৃতির, যেমন ফেরাউন ও তার স্ত্রী বিবি আসিয়া।
বিবি আসিয়া ছিলেন উন্নত আধ্যাত্মিক ও খোদাই প্রকৃতির অধিকারী, কিন্তু তার স্বামী ফেরাউন খোদাই প্রকৃতির বিরোধী ছিল। সে তার মানবীয় মূল্যবোধ ও প্রকৃতিকে নিজের কুপ্রবৃত্তির কাছে বিসর্জন দিয়েছিল। খোদাদ্রোহী ও জালিম ফেরাউন ছিল মিশরের শাসক। দুর্দান্ত প্রতাপ ও জাঁকজমকের অধিকারী ফেরাউন বিবি আসিয়ার রূপের খ্যাতিতে আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করেছিল। মহিয়সী নারী আসিয়া ছিলেন জনদরদী, তাই ফেরাউনের প্রাসাদে এসে তিনি বঞ্চিত জনগণের কল্যাণে কাজ করার ও জনগণকে সহায়তা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। বিবি আসিয়া খোদাদ্রোহী ও জালিম স্বামীর নিত্য নৈমিত্তিক এবং নতুন নতুন জুলুম এসবের কিছুই পছন্দ করতেন না, কিন্তু স্বামীকে সংশোধন করতে পারবেন এই আশায় ধৈর্য ধারণ করেছিলেন। মাঝে মধ্যেই তিনি স্বামীকে যথাযথ উপদেশ দিয়ে ও সতর্কবাণী শুনিয়ে বিভ্রান্তি থেকে মুক্ত করার চেষ্টা চালাতেন। বিবি আসিয়া স্বামীর চাকচিক্যময় জীবন ও অঢেল বস্তুগত উপকরণের প্রতি আকৃষ্ট ছিলেন না। এমন প্রতিকূল ও কঠিন পরিবেশেও তিনি মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তথা ইমানে ও আনুগত্যে অবিচল ছিলেন এবং পাপ এড়িয়ে চলতেন।
হজরত মুসা নবী যখন একত্ববাদী ধর্ম প্রচার শুরু করেন, তখন বিবি আসিয়া ছিলেন তার এই দাওয়াতের প্রতি প্রথম দিকেই সাড়াদানকারীদের অন্যতম। ফেরাউন তার স্ত্রীকে এই ধর্মত্যাগে বাধ্য করার জন্য প্রথমে নানা প্রলোভন দেখান।
এরপর ফেরাউন তাকে নানা ধরনের ভয় দেখাতে থাকে, কিন্তু তাতেও কাজ না হয় তাকে উন্মাদিনী বা পাগলি বলে অভিযুক্ত করে। জবাবে হযরত আসিয়া বলেছিলেন, আমি উন্মাদিনী নই, আমার ও তোমার স্রষ্টা তথা খোদা হলেন তিনি যিনি আকাশ জমিন পর্বতমালা ও সাগর সৃষ্টি করেছেন। আসিয়া মহান আল্লাহর প্রতি নিজের হৃদয়কে সমর্পণ করেছিলেন এবং এর সুবাদে তিনি আধ্যাত্মিকতা ও উচ্চ মর্যাদা অর্জন করেছিলেন। প্রকৃত ধর্ম ও আধ্যাত্মিকতা মানুষের জীবনকে করে অর্থপূর্ণ। বর্তমান আধুনিক যুগেও ধার্মিকতা ও আধ্যাত্মিক আলোর অধিকারী ব্যক্তিরা অধার্মিক ব্যক্তিদের তুলনায় বেশি সুস্থ এবং আচরণেও তারা সঠিক প্রকৃতির অধিকারী। তারা পরিপক্কতা ও আধ্যাত্মিক পরিচিতির অধিকারী। আধ্যাত্মিকতা মানুষকে দেয় আন্তরিকতা, আত্মত্যাগ, সাধনার শক্তি, প্রবৃত্তিকে দমনের যোগ্যতা, সৎকর্মশীলতা, কল্যাণকামী মন ও জীবনকে ঘিরে ইতিবাচক চিন্তার প্রাচুর্য।
ফিরাউনের দুর্নীতিগ্রস্ত মন ও আধিপত্যকামী চিন্তা এতটাই জোরদার হয়েছিল যে সে তার স্ত্রীকেও চরম নির্যাতনের শিকার করেছিল। জালিম স্বামীর নির্দেশে বিবি আসিয়াকে চারটি বড় পেরেকে বা লোহার খুঁটিতে বিদ্ধ করা হয় এবং এ অবস্থায় তাকে বলা হয় যে আল্লাহর প্রতি ইমান ত্যাগ করলে তাকে প্রাসাদে ফিরিয়ে আনা হবে ও তিনি ফিরাউনের রানীর পদে বহাল থাকবেন। কিন্তু আসিয়ার হৃদয়ে খোদাপ্রেমের যে অনির্বাণ শিখা জ্বলে উঠেছিল তার কাছে ফিরাউনের জুলুম ও কুফুরিতে পরিপূর্ণ প্রাসাদের বাহ্যিক চাকচিক্য ও বিলাস ছিল আকর্ষণবিহীন, বরং ঘৃণ্য পার্থিব উপকরণ। আসিয়ার মন তখন আকুল হয়ে উঠেছিল ইমানের প্রশান্ত উপকূলে উপনীত হতে এবং চির প্রশান্তির কোলে ঠাঁই নিতে। তাই জীবনের শেষ নিঃশ্বাসগুলো ফেলার আগে দয়াময় আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন, ফেরাউনের প্রাসাদের পরিবর্তে তাঁর জন্য যেন খোদাই রহমতের ছায়াতলে বেহেশতে একটি কুটির নির্মাণ করা হয় এবং তিনি ফেরাউন ও তার দলবলের ঘৃণ্য তৎপরতা হতে আবারও সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়ে ইমানকে পরিপূর্ণ করেন।
পবিত্র কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে বিবি আসিয়ার সেই প্রার্থনার বিষয়টির উল্লেখ রয়েছে, আদর্শ মুমিন ও সংগ্রামীদের আদর্শ হিসেবে আল্লাহ তাআলা মুমিনদের জন্যে ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। এভাবে মহিষী নারী আসিয়া দেখিয়েছেন যে মুমিন নারী ও জালিম কাফির একসঙ্গে বসবাস করতে পারে না। আসিয়া মাতৃস্নেহ ও যত্ন দিয়ে শিশু মুসানবীকে উদ্ধার করে তাকে বড় করেছিলেন। মুসানবীকে তিনি নয়নের আলো বলে উল্লেখ করেছিলেন। অবশেষে যে দূরদর্শিতা ও প্রজ্ঞা তার ছিল, তার আলোতে তিনি মুসানবীর নবুয়তের প্রতি ঈমান আনেন ও একত্ববাদের প্রচারক হয়ে যান।
অন্যদিকে নূহ ও লুত নবীর স্ত্রীরা নিজ নিজ স্বামীর আধ্যাত্মিকতা ও মহতী মানব গুণের আলোকুজ্জ্বল আদর্শের ছায়াতলে থেকেও সেসবের প্রতি বিমুখ হয়ে কুফর ও শিরকে অবিচল থেকেছে। তারা সমাজের কাফের মুশরিকদের সহযোগী হয়ে নবী রাসুলের প্রদর্শিত পথের বিপরীতে বিভ্রান্তির অতলে অবস্থান নেয়। সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ পত্নী ও লুত পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন, তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার তথা নবীর গৃহে। অতঃপর তারা ওই দুই নবীর সাথে বিশ্বাসঘাতকতা করল, ফলে নূহ ও লুত তাদেরকে আল্লাহ তাআলার শাস্তির কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হল জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও।
মুমিন বান্দাদের উচিত অন্য একত্ববাদী ও বিশ্বস্ত মুমিন বান্দাকেই বিয়ে করা। লুত ও নূহ নবীর ওই দুই দুর্ভাগা স্ত্রী সহধর্মিনী হতে পারেননি। তারা বিশ্বাসঘাতকতা করে কাফেরদের কাছে নবীর গোপনীয় তথ্যগুলো ফাঁস করত। নূহ নবীর ওই স্ত্রী জনগণকে বলতো যে নূহ হচ্ছেন পাগল। কেউ নূহ নবীর প্রতি ইমান আনলে ওই স্ত্রী মুর্শিক গোত্র প্রধানদের কাছে সেই সংবাদ পৌঁছে দিত, ফলে ওই মুমিনের উপর নেমে আসত মুশরিকদের নৃশংস অত্যাচারের খড়গ। এভাবে নূহ নবী আলাইহিসসালাম যে কেবল ঘরের বাইরেই মুশরিক গোত্রপতি ও দাম্ভিক অজ্ঞ লোকদের মুখোমুখি হতেন তা নয়, ঘরের ভেতরেও তাকে সতর্ক থাকতে হতো। এই স্ত্রীর প্রভাবে নূহ নবীর এক পুত্র সন্তানও অবিশ্বাসী বা কাফির হিসেবেই মারা যায়।
লুত ও নূহ নবীর স্ত্রীর ঘটনা থেকে বোঝা যায়, কেবল নবীর স্ত্রী হলেই তা মুক্তি অর্জনের জন্য যথেষ্ট নয়, বরং দরকার ইমান ও খোদাভীতি। স্ত্রীরা যদি স্বামীদের ন্যায়নিষ্ঠ আদর্শের বিপরীত পথে বা কপটতার পথে চলেন, তাহলে সংসার পরিণত হবে জাহান্নামে। তাই বিয়ে করার আগে স্বামী বা স্ত্রীর ধর্মমতের বিষয় যাচাই করে নেওয়া উচিত। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীরের আজকের আলোচনা এখানে শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আমেরিকার আধিপত্যকামী আচরণ মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধর দেশে পরিণত হতে চায়। কিম শনিবার পিয়ংইয়ং এ এক বক্তৃতায় বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধর দেশে পরিণত হওয়া উত্তর কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের অবকাশে পর্যন্ত 887 জন অমুসলিম পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা শনিবার তথ্য জানিয়েছে। ভেনেজুয়েলার উপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন প্রশাসন। আমেরিকা ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে তাদের কবরস্থান রচনা করবে ইরান, হুঁশিয়ারি দিলেন জেনারেল সালামি। ইয়েমেনে 5,000-এরও বেশি কিডনি রোগের জীবন বাঁচাতে হস্তক্ষেপ করুন, জাতিসংঘের প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহ্বান। বাংলাদেশে সরকারি নির্দেশ অমান্য করে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করলে বিএনপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। এবং ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল মুসলমানদের বদনাম করেছেন বলে অভিযোগ করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন, কামনাই খুদা হাফেজ। ¶¶